যীশু খ্রিস্টের উদ্ঘাটন সংখ্যা ৭ তৃতীয় হায় ও সপ্তম রাজ্যের উত্থান রবিবার আইনের ভবিষ্যৎবাণীমূলক তাৎপর্য
প্রকাশিত বাক্য গ্রন্থের একাদশ অধ্যায়ে শহরের এক দশমাংশ পতিত হওয়ার সেই একই ঘণ্টায় দুই সাক্ষীকে নিশানস্বরূপ স্বর্গে উত্তোলিত করা হয়। সে ঘণ্টায় দ্বিতীয় হয় অতীত হয়েছে এবং দেখ তৃতীয় হয় শীঘ্রই আসে। ইসলাম হল সপ্তম তুরি এবং তৃতীয় হয় যা রবিবারের আইনের ভূমিকম্পের ঘণ্টায় আসে।
আর তারা স্বর্গ থেকে এক মহান কণ্ঠস্বর শুনল যা তাদের বলল, এখানে উঠে এসো। আর তারা মেঘের মধ্যে স্বর্গে উঠে গেল এবং তাদের শত্রুরা তাদের দেখল। আর ঠিক সেই সময়ে সেখানে এক মহান ভূমিকম্প ঘটল এবং শহরের দশমাংশ ধসে পড়ল এবং সেই ভূমিকম্পে ৭,০০০ মানুষ নিহত হল। আর অবশিষ্টরা আতঙ্কিত হয়ে স্বর্গের ঈশ্বরকে মহিমা দিল। দ্বিতীয় হায় পার হয়ে গেছে এবং দেখো তৃতীয় হায় শীঘ্রই আসছে। আর সপ্তম স্বর্গদূত তুর্য বাজালেন এবং স্বর্গে মহান কণ্ঠস্বর হল, বলছে, এই বিশ্বের রাজ্যসমূহ আমাদের প্রভু ও তার খ্রিস্টের রাজ্য হয়ে গেছে এবং তিনি যুগে যুগে রাজত্ব করবেন। আর ২৪ জন প্রবীণ যারা ঈশ্বরের সম্মুখে তাদের আসনে বসেছিলেন তারা মুখ থুবড়ে পড়ে ঈশ্বরকে উপাসনা করলেন, বলে, হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি আছেন, ছিলেন এবং আসছেন, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি তোমার মহান শক্তি গ্রহণ করেছ এবং রাজত্ব শুরু করেছ, এবং জাতিগণ ক্রুদ্ধ হয়েছে, আর তোমার ক্রোধ এসে গেছে, এবং মৃতদের বিচার হওয়ার সময় এসেছে, এবং তোমার দাস ভাববাদীদের এবং পবিত্রদের এবং যারা তোমার নামকে ভয় করে ছোট বড় সকলকে পুরস্কার দেওয়ার সময় এসেছে, এবং যারা পৃথিবীকে ধ্বংস করে তাদের ধ্বংস করারও সময় এসেছে। আর স্বর্গে ঈশ্বরের মন্দির খুলে গেল এবং তার মন্দিরে তার চুক্তির সিন্ধু দেখা গেল, এবং বিদ্যুৎ, শব্দ, বজ্রধ্বনি, ভূমিকম্প এবং প্রবল শিলাবৃষ্টি হল। প্রকাশিত বাক্য এখন ১২:১৯।
দুই সাক্ষী একটি মেঘে স্বর্গে উঠে যায় যা ভবিষ্যৎবাণীমূলকভাবে স্বর্গদূতদের একটি দলকে প্রতিনিধিত্ব করে। এই প্রবন্ধগুলোতে পূর্বে উল্লিখিত হয়েছে এবং হাবাক্কুকের সারণীতেও দেখা যায় যে সিস্টার হোয়াইট উল্লেখ করেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয়ই স্বর্গদূত হিসেবে উপস্থাপিত স্বতন্ত্র বার্তাগুলি যখন ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে প্রবেশ করে তখন সেগুলি একেকটি স্বর্গদূত হিসেবে চিত্রিত হয়, কিন্তু মধ্যরাত্রি ডাকার বার্তাটি বহু স্বর্গদূত দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। স্বর্গদূতদের এক বাহিনী দ্বারা মধ্যরাত্রি ডাকার বার্তা ঘোষণা করতে করতে দুই সাক্ষীকে স্বর্গে তুলে নেওয়া হয়, তাই তারা একটি মেঘে স্বর্গে নেওয়া হয়।
দ্বিতীয় স্বর্গদূতের বার্তার শেষের দিকে আমি দেখলাম স্বর্গ থেকে এক মহান আলো ঈশ্বরের লোকদের ওপর আলোকিত হচ্ছে। এই আলোর রশ্মিগুলি সূর্যের মতো উজ্জ্বল বলে প্রতীয়মান হচ্ছিল। আর আমি স্বর্গদূতদের কণ্ঠস্বর শুনলাম, তারা উচ্চস্বরে বলছে, দেখো বর আসছেন, তাকে সাক্ষাৎ করতে তোমরা বাইরে বেরিয়ে যাও। এটি ছিল মধ্যরাতের আহ্বান যা দ্বিতীয় স্বর্গদূতের বার্তাকে শক্তি দেবে। স্বর্গ থেকে স্বর্গদূতদের পাঠানো হয়েছিল হতাশ পবিত্রজনদের জাগিয়ে তুলতে এবং তাদের সামনে থাকা মহান কাজের জন্য প্রস্তুত করতে। সবচেয়ে প্রতিভাবান ব্যক্তিরাই প্রথমে এই বার্তা গ্রহণ করেনি। স্বর্গদূতরা পাঠানো হয়েছিল বিনয়ী নিবেদিত প্রাণদের কাছে এবং তাদের সেই আহ্বান তুলতে বাধ্য করেছিল, দেখ বর আসছে, তোমরা তার সাক্ষাতে যেতে বাইরে বেরিয়ে যাও। যাদের কাছে এই আহ্বানের দায়িত্ব অর্পিত হয়েছিল তারা তৎপর হয়ে পবিত্র আত্মার ক্ষমতায় বার্তাটি ধ্বনিত করল এবং তাদের হতাশ ভাইদের জাগিয়ে তুলল। এই কাজ মানুষের জ্ঞান ও বিদ্যার ওপর প্রতিষ্ঠিত ছিল না, বরং ঈশ্বরের শক্তির ওপর। আর যারা সেই আহ্বান শুনেছিল তার পবিত্র জনেরা তা প্রতিহত করতে পারেনি। সবচেয়ে আত্মিকেরা প্রথমেই এই বার্তাটি গ্রহণ করেছিল, আর যারা পূর্বে কাজের নেতৃত্ব দিয়েছিল তারাই ছিল সবশেষে এই আহ্বান গ্রহণ করতে এবং সেই ধ্বনিকে আরও প্রবল করতে সহায়তা করতে। দেখ বর আসছে, তোমরা তার সাক্ষাতে যেতে বাইরে বেরিয়ে যাও। প্রারম্ভিক রচনা বলি ২৩:৩০।
ভূমিকম্পের সময় যা শহরের এক দশমাংশ ধ্বংস করে ৭,০০০ মানুষ নিহত হয়। ভূমিকম্পটি যুক্তরাষ্ট্রে রবিবারের আইনকে নির্দেশ করে। ভবিষ্যৎবাণীতে শহর বলতে রাজ্য বোঝায় এবং প্রকাশিত বাক্য ১৭ উল্লিখিত ১০ রাজার রাজ্যের ১০ ভাগের এক ভাগ হল যুক্তরাষ্ট্র। রবিবারের আইনের সেই ভূমিকম্পে যুক্তরাষ্ট্র উৎখাত হয় এবং বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে থাকা বন্ধ করে। তারপর এটি দশ রাজার মধ্যে প্রধান রাজা, অর্থাৎ বাইবেলের ভবিষ্যৎবাণীর সপ্তম রাজ্য হয়ে ওঠে, আর দশ রাজা তাদের রাজ্য পোপতন্ত্রকে দিতে সম্মত হবে। পোপতন্ত্রটি অষ্টম, যা সাতের মধ্য থেকেই।
আর তুমি যে দশটি শিং দেখেছিলে সেগুলো দশজন রাজা, তারা এখনও কোনো রাজ্য পায়নি, কিন্তু পশুর সঙ্গে এক ঘণ্টা রাজাদের মতো ক্ষমতা পাবে। এদের একটাই অভিপ্রায় থাকবে এবং তারা তাদের ক্ষমতা ও শক্তি সেই পশুকে দেবে। এরা মেষ শিশুর বিরুদ্ধে যুদ্ধ করবে, আর মেষ শিশু তাদের জয় করবে, কারণ তিনি প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা, এবং যারা তার সঙ্গে আছে তারা আহ্বানপ্রাপ্ত, নির্বাচিত ও বিশ্বস্ত। তিনি আমাকে বললেন, তুমি যে জল দেখেছিলে যেখানে সেই ব্যভিচারিণী বসে আছে, সেগুলো হল জনগণ, বিপুল জনতা, জাতিসমূহ ও ভাষাসমূহ। আর তুমি পশুর উপর যে দশটি শিং দেখেছিলে, তারা সেই ব্যভিচারিণীকে ঘৃণা করবে, তাকে উজাড় ও উলঙ্গ করবে, তার মাংস খাবে এবং আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেবে, কারণ ঈশ্বর তাদের হৃদয়ে তার ইচ্ছা পূর্ণ করতে, একমত হতে এবং ঈশ্বরের বাক্য পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের রাজ্য পশুকে দিতে স্থাপন করেছেন। আর তুমি যে নারীকে দেখেছিলে, সেই সেই মহানগরী যে পৃথিবীর রাজাদের ওপর রাজত্ব করে। প্রকাশিত বাক্য ১৭:১৮।
জাতিসংঘের দশ রাজা সম্মত হয়েছে তাদের বিশ্বব্যাপী রাজ্য পশুর হাতে সমর্পণ করতে। তাদের এক মন রয়েছে, যেমন তারা গীত সংহিতা ৮৩তে এক মত হয়ে একসঙ্গে পরামর্শ করেছিল। আহাব ছিল দশ গোত্রের রাজা, যিনি জিসায়া ২৩-এ টাইরের বেশ্যার সঙ্গে ব্যভিচারের অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। আহাব ও ইজেবেলের অবৈধ সম্পর্ক এলিয়ার সময়ে, যাকে বাপ্তিস্যদাতা জোহন হিসেবে উপস্থাপিত করা হয়েছে, হেরোদ ও হেরোদিয়ার অবৈধ সম্পর্কের প্রতিরূপ ছিল। হেরোদ ছিলেন রোমীয় সাম্রাজ্যের প্রতিনিধি। দানিয়েল ৭ অধ্যায়ে রোমীয় সাম্রাজ্যকে দশটি শৃঙ্গের সমন্বয়ে গঠিত বলা হয়েছে। সেই দশ শৃঙ্গকে আহাবের দশ গোত্রের রাজ্য দ্বারা প্রতিরূপিত করা হয়েছিল এবং উভয়ই জাতিসংঘের দশ রাজার বিষয়ে সাক্ষ্য প্রদান করে। অবৈধ সেই সম্পর্কগুলিতে রাষ্ট্রের প্রতিনিধিরূপে আহাব ও হেরোদ থাকায় তাদের ভূমিকা ছিল টাইরের সেই বেশ্যার জন্য বিধর্মীদের ওপর নির্যাতন কার্যকর করা, যে প্রতিকী ৭০ বছরের শেষে তার গান গায়।
রাজারা, শাসকরা এবং গভর্নররা নিজেদের ওপর খ্রিস্টবিরোধীর চিহ্ন আরোপ করেছে এবং তাদেরকে সেই ড্রাগন হিসেবে উপস্থাপিত করা হয়েছে, যে সন্তদের, যারা ঈশ্বরের আজ্ঞাসমূহ পালন করে এবং যাদের যিশুর বিশ্বাস আছে, সঙ্গে যুদ্ধ করতে যায়। প্রচারকদের প্রতি সাক্ষ্যসমূহ ৩৮।
রবিবারের আইনের সময় পৃথিবীর পশুটি বাইবেলীয় ভবিষ্যৎবাণী অনুযায়ী ষষ্ঠ রাজ্য হিসেবে শাসন করা বন্ধ করে, কারণ এটি সদ্য ইয়েজেবেলের সঙ্গে ব্যভিচার করেছে এবং তারপর জাতিসংঘের নেতৃত্ব গ্রহণ করে। এরপর এটি সমগ্র বিশ্বকে বাধ্য করে পশুর একটি বিশ্বব্যাপী মূর্তি স্থাপন করতে, যেমন তারা আগে তাদের দেশে রবিবারের আইন কার্যকর করার সময় করেছিল।
আর সে সেই অলৌকিক চিহ্নগুলির দ্বারা পৃথিবীতে বসবাসকারীদের প্রতারণা করে, যেগুলো সে পশুর সামনে করতে ক্ষমতাপ্রাপ্ত ছিল। পৃথিবীতে বসবাসকারীদের বলছে যে তারা যেন সেই পশুর জন্য একটি মূর্তি তৈরি করে, যে পশুটির তলোয়ার আঘাতে ক্ষত ছিল তবু সে বেঁচে ছিল, আর তার ক্ষমতা ছিল পশুর মূর্তিতে প্রাণদান করার, যাতে পশুর মূর্তি কথা বলে এবং যারা পশুর মূর্তিকে উপাসনা করবে না তাদের সবাইকে হত্যা করা হয়। আর সে ছোট ও বড়, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস, সবাইকে তাদের ডান হাতে বা কপালে একটি চিহ্ন গ্রহণ করতে বাধ্য করে, এবং যাতে কেউ কিনতে বা বিক্রি করতে না পারে, যদি না সে সেই চিহ্ন বা পশুর নাম বা তার নামের সংখ্যা ধারণ করে। প্রকাশিত বাক্য ১৩:১৪-১৭।
আহাব, হেরোদ, রোমান সাম্রাজ্যের দশ রাজা এবং জাতিসংঘের দশ রাজা সেই ড্রাগনের প্রতিনিধিত্ব করে, যে সন্তদের সঙ্গে যুদ্ধ করতে যায়, কারণ যাদের জেজেবেল ধর্মদ্রোহী বলে চিহ্নিত করে তাদের ওপর উৎপীড়ন চালানোর কাজটি সবসময় জেজেবেলের পরকীয়া প্রেমিকই সম্পন্ন করে।
অতএব ড্রাগনটি প্রধানত শয়তানের প্রতিনিধিত্ব করলেও গৌণ অর্থে এটি পৌত্তলিক রোমের একটি প্রতীক। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩৯।
রবিবারের আইনের ভূমিকম্পে ৭০০০ লোক নিহত হয়। দানিয়েল ১১:৪১-৪১-এ অনেকে পতিত হয়। রবিবারের আইন আসার সময় যারা পতিত হবে তারা হল লাওদিকি অসপ্তম দিন অ্যাডভেন্টিস্টরা, যারা সংকটের জন্য প্রস্তুত হয়নি। 7,000 সংখ্যা ঈশ্বরের লোকদের অবশিষ্ট দলকে প্রতিনিধিত্ব করে। কার্মেল পর্বতের সংকটে, যা রবিবারের আইনের সংকটকে প্রতিনিধিত্ব করে, ঈশ্বর ইলিয়াকে বলেছিলেন যে ইসরায়েলে 7,000 আছে যারা বালের কাছে হাঁটু নত করেনি। এ বিষয়ে প্রেরিত পৌল মন্তব্য করেছেন,
অতএব আমি বলি, ঈশ্বর কি তার জাতিকে ত্যাগ করেছেন? একথা কখনই হতে পারে না, কারণ আমিও একজন ইসরায়েলীয়, আব্রাহামের বংশধর, বেনিয়ামিন গোত্রের। ঈশ্বর যাদের পূর্ব থেকেই জানতেন, সেই নিজের জাতিকে তিনি ত্যাগ করেননি। তোমরা কি জান না শাস্ত্র এলিয়ার সম্বন্ধে কি বলে, কিভাবে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের কাছে নিবেদন করেছিলেন? এভাবে বলে, প্রভু, তারা তোমার ভবিষ্যদ্বক্তাদের হত্যা করেছে, তোমার বেদিগুলো উপড়ে ফেলেছে, আর আমি একাই রয়ে গেছি, আর তারা আমার প্রাণ নিতে খুঁজছে। কিন্তু তাকে ঈশ্বর কি উত্তর দেন? আমি আমার জন্য 7,000 লোক রেখে দিয়েছি যারা বালের প্রতিমার সামনে হাঁটু নত করেনি। তেমনি এখন এই বর্তমান সময়েও অনুগ্রহের নির্বাচন অনুযায়ী একটি অবশিষ্ট অংশ রয়েছে। রোমিও 1:20-28।
7,000 শব্দ দুটি ঈশ্বরের লোকদের একটি অবশিষ্টাংশকে প্রতিনিধিত্ব করে, কিন্তু যে প্রেক্ষাপটে তাদের প্রতীকীভাবে শনাক্ত করা হয়েছে সেটিকে বিবেচনায় নিতে হবে। রবিবারের আইনের ভূমিকম্পে উৎখাত হওয়া পুরুষরা হল অবিশ্বস্ত সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টদের অবশিষ্টাংশ, যারা সেখানেই তখন আধুনিক আধ্যাত্মিক বাবিলনের দ্বারা বন্দী হয়ে যায়। প্রাচীন আক্ষরিক ইসরায়েলের ভাববাণীমূলক ইতিহাসে, যখন বাবিলন তিনবারের মধ্যে দ্বিতীয়বার জিরুসালেমকে উজাড় করে দিয়েছিল, তখন দেশের শক্তিশালী 7,000 পুরুষের একটি অবশিষ্টাংশকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।
আর তিনি ইয়েহোয়াকিমকে বাবিলনে বন্দী করে নিয়ে গেলেন, আর রাজার মা, রাজার স্ত্রীগণ, তার কর্মকর্তারা এবং দেশের পরাক্রমশালী লোকদের, তাদের সবাইকে তিনি জিরুসালেম থেকে বাবিলনে বন্দী করে নিয়ে গেলেন। আর সমস্ত পরাক্রমশালী লোক 7,000 জন এবং কারিগর ও কর্মকার 1,000 জন, যারা সকলেই বলবান ও যুদ্ধের যোগ্য, তাদের সকলকেই বাবিলনের রাজা বাবিলনে বন্দী করে নিয়ে গেলেন। আর বাবিলনের রাজা তার স্থলে তার পিতার ভাই মাতানিয়াকে রাজা করলেন এবং তার নাম পরিবর্তন করে সিদকিয়া রাখলেন। 2 রাজাবলী 24:15-17।
যেই মাত্র রবিবারের আইনের ভূমিকম্পে জেরুসালেমের পরাক্রমশালী পুরুষেরা পতিত হয়, তৃতীয় বিপদ শীঘ্রই আসে, আর সপ্তম স্বর্গদূত তূর্যধ্বনি করলেন। তৃতীয় বিপদ হল সেই সপ্তম তূর্য, যা সপ্তম স্বর্গদূত ধ্বনিত করেন। রবিবারের আইনের সেই ভূমিকম্পের ঘণ্টায় ইসলাম আঘাত হানে।
প্রথম ও দ্বিতীয় দুর্ভোগের সময় ইসলামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এই ঐতিহাসিক সত্য, যে প্রেক্ষাপটে তারা তাদের ভবিষ্যৎবাণীমূলক ভূমিকা পালন করেছিল, সেই ইতিহাসে প্রচলিত যুদ্ধকৌশলের তুলনায় তাদের যুদ্ধপদ্ধতি ছিল ভিন্ন। তাদের যুদ্ধপদ্ধতি ছিল আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে আঘাত হানা। অ্যাসাসিন শব্দটি ওই সময়ের ইসলামী যোদ্ধাদের প্রথা থেকে উদ্ভূত। তাদের আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি কামিকাজেদের মতো। ইসলামী যোদ্ধারা লক্ষ্যকে হত্যা করতে গিয়ে নিজেরাও মারা যাওয়ার প্রত্যাশা করতেন। এই কারণে যোদ্ধাদের মধ্যে একটি সাধারণ প্রথা ছিল মৃত্যুভয় দমাতে আক্রমণের আগে হাশিশ সেবন করে মাতাল হওয়া, যেন মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া যায়। যখন তারা তাদের শিকারকে আঘাত করত, তা হতো আকস্মিক ও অপ্রত্যাশিত, আর কাঙ্ক্ষিত মানসিক অবস্থার জন্য হাশিশের ওপর তাদের নির্ভরতা গোপন আক্রমণের সঙ্গে মিলিত হয়ে হাশিশ শব্দের সঙ্গে সংযোগের কারণে অ্যাসাসিন শব্দটির শব্দমূলগত ভিত্তি গঠন করেছিল।
তৃতীয় বিপদ ও সপ্তম তূর্য শীঘ্রই আসে। একইভাবে 1844 সালের 22 অক্টোবর চুক্তির বার্তাবাহক হঠাৎ তার মন্দিরে এলেন। সিস্টার হোয়াইট চুক্তির বার্তাবাহকের আগমনের হঠাৎ ভাবকে ব্যাখ্যা করে বলেছেন যে তার আগমন ছিল অপ্রত্যাশিত। অতএব 1844 সালের 22 অক্টোবর যে 4টি আগমন পূর্ণ হয়েছিল সেগুলো সবই ছিল অপ্রত্যাশিত ও আকস্মিক।
আমাদের মহাযাজক হিসাবে খ্রিস্টের অতবিপ্ত স্থানে আগমন পবিত্র স্থান শুদ্ধ করার উদ্দেশ্যে, যা দানিয়েল 8:14-এ প্রকাশিত হয়েছে, মনুষ্যপুত্রের দিন প্রাচীনের কাছে আগমন যেমন দানিয়েল 7:13-এ উপস্থাপিত হয়েছে, এবং প্রভুর তার মন্দিরে আগমন যা মালাখী ভবিষ্যৎবাণী করেছিলেন, এসবই একই ঘটনার বিবরণ, এবং এটিই আরও চিত্রিত হয়েছে বরের বিবাহে আগমনের মাধ্যমে, যা খ্রিস্ট বর্ণনা করেছেন মথি 25:10 কুমারীর দৃষ্টান্তে। মহাসংঘর্ষ জুরাভচ্ছবিষ।
দশ কুমারীর দৃষ্টান্তটি অক্ষরে অক্ষরে পুনরাবৃত্ত হয়। অতএব 1844 সালের 22 অক্টোবর যে চারটি আগমন পূর্ণ হয়েছিল, সেগুলি রবিবারের আইনরূপ ভূমিকম্পে আবারও অক্ষরে অক্ষরে পূর্ণ হবে। কুমারীদের দৃষ্টান্ত সম্পর্কে ভাষ্য করতে গিয়ে সিস্টার হোয়াইট সেই সাক্ষ্যে আরও সংযোজন করেন যা রবিবারের আইনের ভূমিকম্পে প্রতিকায়িত আকস্মিকতা ও অপ্রত্যাশিততাকে চিহ্নিত করে, আর সেটিই মধ্যরাত্রির আহ্বানের নিখুঁত পরিপূর্ণতা।
সংকট চরিত্রকে প্রকাশ করে যখন মধ্যরাতে গম্ভীর কণ্ঠ ঘোষণা করল, দেখ বর আসছে, তাকে অভ্যর্থনা করতে বের হও, তখন নিদ্রামগ্ন কুমারীরা ঘুম থেকে জেগে উঠল এবং বোঝা গেল কে এই ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল। দুপক্ষই অপ্রত্যাশিতভাবে বিস্মিত হল, কিন্তু এক পক্ষ জরুরি অবস্থার জন্য প্রস্তুত ছিল আর অন্য পক্ষকে পাওয়া গেল অপ্রস্তুত। পরিস্থিতি চরিত্রকে প্রকাশ করে, জরুরি পরিস্থিতি চরিত্রের সত্যিকার দৃঢ়তা প্রকাশ করে। কোনো আকস্মিক ও অপ্রত্যাশিত বিপর্যয়, শোক বা সংকট, কোনো অপ্রত্যাশিত অসুস্থতা বা যন্ত্রণা, যে কিছু আত্মাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করায়, তা চরিত্রের প্রকৃত অন্তর্নিহিত স্বরূপ উন্মোচিত করে। প্রকাশ পাবে ঈশ্বরের বাক্যের প্রতিশ্রুতিগুলিতে সত্যি কোনো বিশ্বাস আছে কিনা, প্রকাশ পাবে আত্মা কৃপা দ্বারা সমর্থিত কিনা, দীপের সঙ্গে থাকা পাত্রে তেল আছে কিনা। পরীক্ষার সময় সবারই আসে। ঈশ্বরের পরীক্ষা ও যাচাইয়ের অধীনে আমরা নিজেদের কিভাবে আচরণ করি, আমাদের প্রদীপ কি নিভে যায়, নাকি আমরা এখনও সেগুলো জ্বালিয়ে রাখি। যিনি কৃপা ও সত্যে পরিপূর্ণ, তার সঙ্গে আমাদের সংযোগের মাধ্যমে কি আমরা প্রতিটি জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত? পাঁচজন জ্ঞানী কুমারী তাদের চরিত্র পাঁচজন মূর্খ কুমারীর মধ্যে দিতে পারেননি। চরিত্র আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে গঠন করতে হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 17 অক্টোবর 1895।
রবিবারের আইনের ভূমিকম্পের সময় যুক্তরাষ্ট্র বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য আর থাকে না। সংকটের জন্য প্রস্তুতি নেয়নি এমন 7,000 লাওদিকীয় অ্যাডভেন্টিস্টদের সেই অবশিষ্ট দল পশুর ছাপের জন্য প্রস্তুত এমন এক চরিত্র প্রকাশ করবে। তারপর ইসলাম হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে আসে, কারণ সপ্তম স্বর্গদূত ধ্বনি তুললে তৃতীয় হায় দ্রুত আসে।
1844 সালের 22 অক্টোবর যে চারটি আগমন সকলই পূর্ণ হয়েছিল, সেগুলো পরে আবার পুনরাবৃত্ত হয়। প্রথম আগমনটি বিচারের উদ্বোধনকে চিহ্নিত করেছিল দানিয়েল অধ্যায় 8:14 পূর্ণতা হিসেবে। এটি প্রথম স্বর্গদূতের সেই বার্তাকে নিশ্চিত করেছিল যা ঘোষণা করেছিল যে তার বিচারের সময় এসে গেছে। ওই পূর্ণতা ভূমিকম্পের সময়কে প্রতিকায়িত করে যা রবিবার আইন কার্যকর হওয়ার সঙ্গে শুরু হয়, এবং সেটাই সেই সময় যখন ইসলাম একটি রবিবার আইন পাস করার জন্য যুক্তরাষ্ট্রের উপর তার বিচার নিয়ে আসে।
মালাখির তৃতীয় অধ্যায়ে চুক্তির দূত হঠাৎ এসে সেই মন্দিরে এলেন যা তিনি 1758 থেকে 1844 বছরে গড়ে তুলেছিলেন মিলারাইট ইতিহাসের লেবীয়দের সঙ্গে চুক্তিতে প্রবেশ করার জন্য। রবিবারের আইনের ভূমিকম্পে চুক্তির দূত হঠাৎ এসে পুনরুত্থিত শুষ্ক মৃত আস্থিগুলির মন্দিরে প্রবেশ করেন, 1,44,000 ইতিহাসের লেবীয়দের সঙ্গে চুক্তিতে প্রবেশ করার জন্য।
রবিবারের আইনের সেই ভূমিকম্পের সময়ে মনুষ্যপুত্র পিতার কাছে একটি রাজ্য গ্রহণ করতে আসেন। দানিয়েল 7 নম্বর অধ্যায়ের 23 পদের পরিপূর্তিতে, যেমন তিনি 1844 সালের 22 অক্টোবর করেছিলেন, কারণ ভূমিকম্পের ঘণ্টাতে স্বর্গে কণ্ঠস্বরসমূহ আছে যারা ঘোষণা করে যে এই জগতের রাজ্যসমূহ আমাদের প্রভু ও তার খ্রিস্টের রাজ্যে পরিণত হয়েছে এবং তিনি যুগে যুগান্তর রাজত্ব করবেন। আর 24 প্রবীণ যারা ঈশ্বরের সম্মুখে তাদের আসনে বসেছিলেন, তারা মুখের উপর পড়ে ঈশ্বরকে উপাসনা করলেন বলে, আমরা তোমাকে ধন্যবাদ জানাই হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি আছেন, ছিলেন এবং আসবেন, কারণ তুমি তোমার মহাশক্তি গ্রহণ করেছ এবং রাজত্ব করেছ।
ভূমিকম্পের সময় যখন তার বিচার এসে গেছে, তখন যে রাস্তায় তাদের হত্যা করা হয়েছিল সেখান থেকেই পূর্বে পুনরুত্থিত করা দুই সাক্ষী উঠে দাঁড়ায়। তারপর এক মহাশক্তিশালী বাহিনীর মতো তারা স্বর্গে তুলে নেওয়া হয় আর অবশিষ্ট 7,000 লাউদিকিয়ান অ্যাডভেন্টিস্ট ধ্বস্ত হয়ে যায়। তখনই জ্ঞান মূর্খ আগাছা থেকে পৃথক করা হয়েছে। এরপর খ্রিস্ট তার রাজ্য গ্রহণ করেন এবং সপ্তম সিঙা বেজে ওঠে যা তৃতীয় দুর্ভোগও বটে,
এটি হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে এসে পড়ে এবং তখন জাতিসমূহ ক্রুদ্ধ হয় এবং তোমার ক্রোধ এসে গেছে।
জাতিসমূহকে ক্রোধান্বিত করে তোলা ইসলামের ভবিষ্যৎবাণীমূলক ভূমিকা এবং এটি ভূমিকম্পের মুহূর্তে শুরু হয়ে মানবীয় পরীক্ষাকালের সমাপ্তি ও শেষ সাতটি মাড়ি পর্যন্ত অব্যাহত থাকে, যা তোমার ক্রোধ এসেছে এই কথাই উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে রবিবারের আইন আর পরীক্ষাকালের সমাপ্তির মধ্যবর্তী সময়ে, যেখানে ঈশ্বরের ক্রোধ শেষ সাতটি মাড়িতে প্রকাশ পায়, তৃতীয় বিপদ ইসলামের প্রতীক, সপ্তম তূর্যধ্বনি ইসলামের প্রতীক এবং জাতিসমূহের ক্রোধান্বিত হওয়া ইসলামের প্রতীক, এই তিনটি প্রতীকী সাক্ষ্য প্রমাণ করে যে মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি রবিবারের আইনে ইসলামের আগমনের পরিপূর্তি।
আদিতে মিলেরাইট আন্দোলনের মতোই মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি ছিল একটি ব্যর্থ ভবিষ্যৎবাণীর সংশোধন। মিলেরাইট ইতিহাসে যে ঘটনাটি ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটিই ঘটেনি। মিলেরাইট ইতিহাসের শুরুতে ফিলাডেলফিয়ানরা তাদের ব্যর্থ ভবিষ্যৎবাণী উপস্থাপন করেছিল, কারণ ঈশ্বর 1843 সালের চার্টের একটি ভুলের ওপর তার হাত রেখেছিলেন।
ফিউচার ফর আমেরিকার শেষ পর্যায়ে লাউদিকীয় আন্দোলনে ঈশ্বর কখনোই নিজের হাত দিয়ে সেই ভুলটিকে ঢেকে রাখেননি। ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগে আর সময় ব্যবহার করা হবে না, এই সত্যটি ঢেকে দিয়েছিল মানুষের হাতই। মানুষের হাত মানুষের কাজের প্রতীক।
144,000-এর সমাপনী আন্দোলনে সময় প্রয়োগের ভুলটি ছিল পাপ, কারণ ভবিষ্যৎবাণীমূলক সময় আর প্রয়োগ করার কথা ছিল না। সময়ের পাপপূর্ণ প্রয়োগটি প্রতিকায়িত হয়েছিল মসির দ্বারা, যখন তিনি তার পুত্রের খতনা করতে ঈশ্বরের আদেশ উপেক্ষা করেছিলেন, এবং এটি প্রতিকায়িত হয়েছিল উজ্জার দ্বারা, যখন তিনি ঈশ্বরের সেই আদেশ উপেক্ষা করেছিলেন যে কেবল যাজকরাই চুক্তির সিন্দুক স্পর্শ করতে পারে। ঈশ্বরের লোকদের দ্বারা ওই দুটি পাপপূর্ণ কাজ বা অকর্মের কোনোটি ঘটানো প্রভুর ইচ্ছা ছিল না। পাপের একটি মাত্র সংজ্ঞা আছে, এটি হল বিধান লঙ্ঘন। মসি খতনা সংক্রান্ত ঈশ্বরের বিধান লঙ্ঘন করেছিলেন, উজ্জা পবিত্র স্থান সংক্রান্ত ঈশ্বরের বিধান লঙ্ঘন করেছিলেন, এবং এই আন্দোলন ঈশ্বরের ভাববাদী বিধান লঙ্ঘন করেছে। প্রাচীন ইসরায়েলকে ঈশ্বরের বিধানের আমানতধারী করা হয়েছিল, এবং অ্যাডভেন্ট আন্দোলনকেও তার সূচনা ও সমাপ্তি উভয় পর্যায়েই ঈশ্বরের ভাববাদী সত্যসমূহের আমানতধারী করা হয়েছিল।
তার সংকটে শিপ্পরা তৎক্ষণাৎ নিজেই তাদের পুত্রের খতনা সম্পন্ন করেন। এর মাধ্যমে তিনি সেই অনুতাপের প্রতিনিধিত্ব করেন যা এই আন্দোলনে জড়িতদের বার্তার সঙ্গে সময়ের প্রয়োগকে যুক্ত হতে দেওয়ার পাপপূর্ণ নিষ্ক্রিয়তার জন্য অবিলম্বে প্রকাশ করা উচিত ছিল। উজ্জার কর্মকাণ্ডের কারণে দাউদও তেমনি গভীর অনুতাপ প্রকাশ করেন। 18 জুলাই 2048 এর ভবিষ্যৎবাণীতে সময়ের প্রয়োগ কোনোভাবে সঠিক ছিল, অর্থাৎ কোনোভাবে ঈশ্বরের ইচ্ছাই ছিল, এমন যুক্তি দেখানো মানে হল বলা যে মসি ও সিপ্পরা প্রকৃতপক্ষে ঈশ্বরের স্পষ্ট আদেশ মান্য করার প্রয়োজন ছিল না, এবং ঈশ্বর সত্যিই পরোয়া করেননি উজ্জা সিন্দুকও স্পর্শ করেছিল কি না। 18 জুলাই 2046 ছিল একটি মিথ্যা ভবিষ্যৎবাণী, এবং যে উপাদানটি মিথ্যা ছিল তা ছিল সময়ের উপাদান।
এই সত্যগুলো পরবর্তী নিবন্ধে আরও গভীরভাবে অনুসন্ধান করা হবে।
প্রভু আমাকে দেখিয়েছেন যে তৃতীয় স্বর্গদূতের বার্তা অবশ্যই যেতে হবে এবং প্রভুর ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্তানদের কাছে ঘোষণা করতে হবে, এবং সেটিকে সময়ের ওপর নির্ভরশীল করা উচিত নয়, কারণ সময় আর কখনোই পরীক্ষার বিষয় হবে না। আমি দেখলাম কেউ কেউ সময় নিয়ে প্রচার থেকে ভ্রান্ত উত্তেজনা পাচ্ছে, অথচ তৃতীয় স্বর্গদূতের বার্তা সময়ের চেয়ে শক্তিশালী। আমি দেখলাম এই বার্তাটি নিজস্ব ভিত্তির ওপর দাঁড়াতে পারে, একে শক্তিশালী করতে সময়ের প্রয়োজন নেই, এবং এটি মহান শক্তিতে অগ্রসর হবে, তার কাজ সম্পাদন করবে এবং ধার্মিকতায় দ্রুত সমাপ্ত হবে। এক্সপিরিয়েন্স অ্যান্ড ভিউজ 48